أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
গত খুতবায় আমি সাহাবীদের স্মৃতিচারণের প্রেক্ষাপটে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে স্মৃতিচারণ করছিলাম। তার সম্পর্কে অনেক বর্ণনা এবং ঘটনা রয়েছে, তার নিজেরও এবং অন্যদের বর্ণিত কিছু রয়ে গিয়েছিল যা এখন আমি বর্ণনা করব। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে জ্যেষ্ঠ সাহাবিরা বলতেন যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ খোদার নিকট এবং খোদার সাথে সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ এক মর্যাদার অধিকারী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর যেসব সাহাবির আদর্শকে আলোকবর্তিকা হিসেবে অবলম্বনের বিশেষভাবে নির্দেশ দিতেন, তাদের মাঝে হযরত আবু বকর এবং ওমরের পাশাপাশি আব্দুল্লাহ বিন মাসউদের নামও অন্তর্ভুক্ত। মহানবী সাল্লাল্লাহু ইসলাম বলতেন যে আব্দুল্লাহ বিন মাসউদের পন্থা এবং হৃদয়ে দৃঢ়তার সাথে অবলম্বন করো। অন্যদেরকে তিনি বলেছেন রসুল করিম ইসলামের তার প্রতি বিশেষ আস্থা ছিল। আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ নিজেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক অসাধারণ ভালোবাসা রাখতেন। তার কিছু ঘটনা শুনিয়েছিলাম, আরও কিছু ঘটনা রয়েছে, কিছু ঘটনা সামঞ্জস্যপূর্ণ, বিভিন্ন বর্ণনাকারীর বরাতে তা বর্ণিত হয়েছে। তার সম্পর্কে লেখা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য অভ্যন্তরীণভাবে বা আধ্যাত্মিকভাবে ইবনে মাসউদকে এক মুত্তাকি পরহেজগার এবং ইবাদত গুজার মানুষে পরিণত করেছিল। ইবাদত এবং নফলের প্রতি তার এমন আকর্ষণ ছিল যে ফরজ এবং তাহাজ্জুদ ছাড়াও যিনি সালাতে দোহা রীতিমতো পড়তেন, একইভাবে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। তা সত্ত্বেও বেশিরভাগ সময় এই আক্ষেপ থাকত তাঁর যে তিনি কম রোজা রাখেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলতেন যে এর চেয়ে বেশি রোজা রাখি না, এর কারণ হল তাহাজ্জুদ ইত্যাদির জন্য দেহে দুর্বলতা অনুভব করে। তাহাজ্জুদ অনেক দীর্ঘ এবং অসাধারণ তাহাজ্জুদ পড়তেন। সত্যিকার অর্থে যেভাবে নফল এবং তাহাজ্জুদ পড়া উচিত সেভাবে যদি পড়া হয় মানুষ অনেক দুর্বলতা অনুভব করে। সে কারণে বলতেন যে নামাজকে রোজার উপর প্রাধান্য দিয়ে তুলনামূলকভাবে কম নফলি রোজা রাখি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত বক্তব্যের পর হযরত আবু বকরকে বলেন যে আপনি মানুষের উদ্দেশ্যে বক্তৃতা করুন। হযরত আবু বকরকে বললেন মহানবীর বক্তৃতার পর। হযরত আবু বকর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর হযরত উমরকে বলেন, তিনি হযরত আবু বকরের চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর অন্য কাউকে বলেন, সে ব্যক্তির দীর্ঘ বক্তৃতা আরম্ভ করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন যে বসো, বা বলেন যে তুমি নীরব হয়ে যাও বা নীরবতা পালন করো। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদকে বক্তৃতা করার নির্দেশ দেন। তিনি খোদার প্রশংসা এবং গুণকীর্তন করে এরপর শুধু বলেন যে হে মানব মণ্ডলী, খোদা আমাদের প্রভু, কোরআন আমাদের পথ প্রদর্শক, বাইতুল্লাহ আমাদের কেবলা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের নবী। আরেকটি বর্ণনা এসেছে, তিনি বলেন, আমরা সন্তুষ্ট যে খোদা আমাদের প্রভু আর ইসলাম আমাদের ধর্ম, আর তোমাদের জন্য আমি তা পছন্দ করি যা খোদা এবং তার রসুলের পছন্দ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে ইবনে মাসউদ সঠিক বলেছে, আর আমি আমার উম্মতের জন্য তাই পছন্দ করি যা ইবনে মাসউদ পছন্দ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফা আসেন, তার বৈঠকে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কথা আসে। তিনি সেখানে পূর্বে ছিলেন, তার প্রশংসা করতে গিয়ে মানুষ বলে যে হে আমিরুল মুমিনিন, আমরা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের চেয়ে উন্নত চরিত্রের অধিকারী এবং কোমলতা ও নমনীয়তার সাথে শিক্ষাদাতা, সর্বোত্তম সাহচর্যদাতা এবং বৈঠকের সর্বোত্তম সাথী, আর পরম খোদাভীরু, অন্য কাউকে দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য তাদের সম্বোধন করে বলেন যে আমি বলছি যে খোদার নামে শপথ করে বলো, আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে সাক্ষ্য কি আন্তরিকভাবে দিচ্ছ? সবাই বলে হ্যাঁ। তখন হযরত আলী বলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, হে আল্লাহ আমিও আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে একই মতামত রাখি, যা এদের বরং এর চেয়েও উত্তম মতামত রাখি তার সম্পর্কে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তার মুসলমান ভাই হযরত জুবাইর বিন আল আওয়ামের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ভ্রাতৃত্বের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন। তার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে ওসিয়ত করেছেন যে আমার সকল অর্থনৈতিক বিষয়ের তত্ত্বাবধান, অর্থাৎ আমার সকল কাজের দেখাশোনা, যে সম্পত্তি আমি রেখে যাব তার দেখাশোনা হযরত জুবাইর বিন আল আওয়াম এবং তার পুত্র আব্দুল্লাহ বিন জুবাইরের উপর ন্যস্ত হবে। পারিবারিক বিষয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাস্তবায়নযোগ্য হবে। আবু ওয়াইলের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এক ব্যক্তির লুঙ্গি দেখেছেন গোড়ালের নিচে, সেটিকে গোড়ালের উপরে উঠানোর নির্দেশ দিলে সে ব্যক্তি প্রত্যুত্তরে তাকে বলেন যে আপনিও আপনার লুঙ্গি বা পায়জামা গোড়ালির উপরে উঠিয়ে নিন। তিনি বলেন যে আমি তোমার মতো নই, আমার পায়ের গোছা সরু আর আমি শীর্ণকায়। হযরত ওমর এই ঘটনার সংবাদ শুনলে সে ব্যক্তিকে হযরত ইবনে মাসউদকে এইভাবে সম্বোধন এবং তার কথার উত্তর দেওয়ার কারণে তাকে শাস্তিও দেন। হয়তো সে ব্যক্তির মাঝে অহংকার ছিল, অহংকারের কারণে সে যুগে গোড়ালের নিচে কাপড় পরার রীতি ছিল, হয়তো তিনি এই কারণে তাকে বুঝিয়েছেন। সে ব্যক্তি এটি দেখেনি যে এই ব্যক্তি কতটা বিনয়ী আর খোদার নির্দেশাবলী কত পুঙ্খানুপুঙ্খরূপে মান্যকারী আর কত গভীর খোদাভীতি তার মাঝে রয়েছে। এসব না দেখে পাল্টা উত্তর দেয়। হযরত ওমর এটি জানার পর তাকে বকাঝকা করেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের রসুল সাল্লামের আনুগত্য সম্পর্কে খলিফাতে মসজিদ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় এভাবে বিষয়টি বর্ণনা করেছেন যে হাদিসে একটি ঘটনা দেখা যায় যা থেকে স্পষ্ট হয় যে তার ভিতর আনুগত্যের চেতনা কত গভীর ছিল। বাহ্যত এটি এমন একটি কথা যা শুনে হয়তো কোনো মানুষ বলতে পারে এটি কত নির্বুদ্ধিতা প্রসূত কথা, কিন্তু আমি যেভাবে বলেছি, খলিফা সানি বলছেন যে তাদের উন্নতির রহস্য এতেই নিহিত ছিল, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোনো কথা বা কোনো নির্দেশ শোনা মাত্রই তা বাস্তবায়নে শতপ্রবৃত্ত হতেন। হাদিসে আছে একবার হযরত আব্দুল্লাহ বিন মাসউদ খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু এটি বর্ণনা করছেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈঠকে বা মজলিসের দিকে আসছিলেন, তখন তিনি গলিতেই ছিলেন, তার কানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শব্দ পৌঁছে যে বসে যাও, মনে হয় ভিড় বেশি হবে, কিছু মানুষ হয়তো এক প্রান্তে দাঁড়িয়ে থাকবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকবেন যে বসে পড়ো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তখনও বৈঠকে পৌঁছেননি, গলি অতিক্রম করছিলেন, তখন তার কানে রসুলুল্লাহর এই শব্দ পৌঁছে সেখানেই বসে যান। বসে বসে যেভাবে বাচ্চা হামাগুড়ি দেয়, তিনি হামাগুড়ি দিতে দিতে মসজিদে পৌঁছেন। এক ব্যক্তি যে রহস্য বুঝত না যে আনুগত্য এবং এতাহাতের চেতনা এবং প্রেরণা কিভাবে পৃথিবীতে বিভিন্ন জাতিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে থাকে, আব্দুল্লাহ বিন মাসুদকে এইভাবে অগ্রসর হতে দেখে সে আপত্তি করে, এটি কত নির্বুদ্ধিতা প্রসূত কথা বা কাজ। সে ব্যক্তি এটিকে নির্বোধের কাজ ভাবছিল, সে জানতই না যে জাতিগত উন্নতির জন্য আসল বিষয় হল আনুগত্য। যাই হোক, সে ব্যক্তি তাকে বলেন, মহানবীর কথার অর্থ ছিল মসজিদের এক প্রান্তে যারা দাঁড়িয়ে আছে তারা যেন বসে যায়, কিন্তু আপনি গলিতেই বসে যান আর হামাগুড়ি দিয়ে মসজিদে আসছেন, আপনার উচিত ছিল মসজিদে পৌঁছে বসা, গলিতে বসে পড়লে লাভ কি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ উত্তর দেন যে তোমার কথা হয়তো সঠিক হবে, কিন্তু মসজিদে পৌঁছার পূর্বে যদি আমি মারা যেতাম তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই নির্দেশ আমার কর্মভুক্ত হতো না, বা একটি কথা অন্তত পক্ষে এমন তার থেকে যেত যে কথাকে আমি কাজে রূপায়িত করিনি। এই ছিল তাদের গভীর আগ্রহ, অর্থাৎ মহানবীর মুখ থেকে কোনো কথা বের হবে আর আমরা তা কাজে রূপায়িত করব না, এটি যেন না হয়। তিনি বলেন, আমি কথাটা শুনেছি, এই এর উপর আমল না করে যদি এই সময়ে আমি মারা যেতাম তাহলে তার দুশ্চিন্তা হয় যে কোথাও আমার আমল নামায়, এমন কথা না লেখা হয় যে একটি শেষ কথা রসুল্লাহর ছিল যা শোনা সত্ত্বেও তুমি সেটিকে কাজে রূপ দাওনি। যা হোক, তিনি বলেন যে এই কারণে আমি ভাবলাম যে আমি হেঁটে এসে মসজিদে বসবো এটি সঠিক মনে করিনি, আমি ভাবলাম যে জীবনের কোনো বিশ্বাস নেই মসজিদে পৌঁছতে পারবো কিনা, তাই এখানেই বসে পড়া উচিত, যেন সেই নির্দেশ অনুসৃত হয়। এত সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তারা বিভিন্ন বিষয়াদি দেখতেন। হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও লেখেন, এটিও হযরত আব্দুল্লাহ বিন মাসউদেরই ঘটনা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর খেলাফতকালে একবার হজের সময় মক্কা মকরমা চার রাকাত নামাজ পড়েন, হজে গিয়েছিলেন, তাঁর কেয়াম বা অবস্থান সংক্ষিপ্ত ছিল, চার রাকাত পড়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের জন্য এসেছিলেন তিনি সেখানে দুরাকাত নামাজ পড়েছিলেন, কেননা মুসাফিরের জন্য নির্দেশ হল দুরাকাত পড়ার। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে আসেন, তিনিও দুরাকাতেই পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের জন্য আসেন, তিনিও দুই রাকাতেই পড়েছেন, অর্থাৎ যেখানে কসরের নির্দেশ ছিল নামাজ কসর করেছেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার রাকাতেই পড়িয়েছেন। তখন মানুষের মাঝে একটা হইচই শুরু হয়, মানুষ অনেক হইচই করে, তারা বলে যে হযরত ওসমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বা রীতি বদলে দিয়েছেন। হযরত ওসমানের কাছে মানুষ আসে এবং তারা জিজ্ঞেস করে যে আপনি চার রাকাত কেন পড়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসল কথা হলো আমি একটি ব্যাখ্যা করেছি, আর সেই এটি একটি ব্যাখ্যা ছিল যে দূর দূরান্তের মানুষ মুসলমান হয়ে গেছে, হজের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাদের অধিকাংশ ইসলামী মশলা মশাল ততটা জানে না যতটা পূর্ববর্তী লোকদের জানা ছিল। এখন তারা শুধু দেখে আমাদের আমল বা কর্ম, এটি দেখে যে আমরা কি করছি। যেভাবে তারা আমাদেরকে কোনো কাজ করতে দেখে সেভাবেই তারা আমল করে বা কাজ করা আরম্ভ করে, আর মনে করে বা বলে যে এটি ইসলামী শিক্ষা। এরা যেহেতু মদিনায় কদাচ আসে আর সেখানে অবস্থান করে আমাদের নামাজ দেখার সুযোগ হয় না, তাই আমি ভাবলাম হজের সময় যদি তারা আমাকে দুই রাকাত নামাজ পড়তে দেখে, অর্থাৎ কসর করতে দেখে, তাহলে শশ অঞ্চলে গিয়েই বলা আরম্ভ করবো যে খলিফাকে আমরা দুই রাকাত নামাজ পড়তে দেখেছি, তাই এটি ইসলামের আসল নির্দেশ, অর্থাৎ নামাজ দুই রাকাতেই পড়া হয় বা পড়া উচিত। হযরত ওসমান বলেন, এরা যখন নিজ অঞ্চলে গিয়ে বলবে, মানুষের যেহেতু এটি জানা নেই যে সফরের কারণে দুই রাকাত পড়া হয়েছে, তাই ইসলামে ভেদাভেদ বা মতভেদ বা বিভেদ দেখা দেবে আর মানুষ হোঁচট খাবে, এইটি হযরত ওসমানের ব্যাখ্যা ছিল। হযরত ওসমান বলেন যে, তাই আমি চার রাকাত নামাজ পড়ানো যুক্তিযুক্ত মনে করলাম, যেন নামাজের চার রাকাতের কথা তারা না ভুলে। বাকি থাকলো এই কথা যে আমার জন্য চার রাকাত পড়া কিভাবে বৈধ হতে পারে। এর উত্তর হল, হযরত ওসমানের উত্তর যে আমি কেন চার রাকাত পড়লাম আর এটি আমার জন্য কেন বৈধ, এর উত্তর হল আমি এখানে অর্থাৎ মক্কায় বিয়ে করেছি, আমার বিয়ে এখানে হয়েছে, স্ত্রীর বাড়ি যেহেতু স্বদেশী হয়ে থাকে, তার স্ত্রীর পুরো আত্মীয় স্বজন সেখানেই ছিল, শ্বশুরবাড়ি সেখানেই ছিল, তাই আমি মনে করি আমি মুসাফের নই, আমার পুরো নামাজ পড়া উচিত, এটি তার ব্যাখ্যা ছিল। এক কথায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চার রাকাত নামাজ পড়ানোর কারণ এটি বর্ণনা করেছেন, আর এই ব্যাখ্যার উদ্দেশ্য তিনি এটি উল্লেখ করেছেন যে বাইরের মানুষ কোথাও প্রতারিত না হয়, আর ইসলামের সঠিক শিক্ষা বোঝার ক্ষেত্রে কোথাও তারা হোঁচট না খায়। তার এই কথা খুবই সূক্ষ্ম ছিল, গভীর কথা ছিল, সাহাবীরা শোনার পর তাদের বেশিরভাগ বুঝতে পেরেছে, যারা বুঝতে পারেনি তারা নীরব ছিল, কিন্তু অন্যরা যারা নৈরাজ্যবাদী ছিল তারা হইচই শুরু করে দেয় এবং বলা আরম্ভ করে যে হযরত ওসমান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পরিপন্থী কাজ করেছে। এদেরই কিছু মানুষ, অর্থাৎ যারা হইচইকারী এবং নৈরাজ্যবাদী কিছু মানুষ, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে পৌঁছে এবং বলা আরম্ভ করে যে আপনি কি দেখেছেন আজকে কি হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন আর ওসমান আজ কি করেছে। হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় আব্দুল্লাহ বিন মাসউদ কেরা বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মক্কায় এসে শুধু দুই রাকাত নামাজ পড়াতেন, কিন্তু হযরত ওসমান চার রাকাত পড়িয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ এটি শুনে বলেন যে, দেখো আমাদের কাজ ফিতনা বা নৈরাজ্য সৃষ্টি করা নয়, খলিফা ওয়াক্ত কোনো হেকমত প্রজ্ঞার অধীন এমনটি করে থাকবেন, কোনো যুক্তি থাকবে যে আমরা বুঝিনি, তাই তোমরা কোনো প্রকার অশান্তি সৃষ্টি করো না, নৈরাজ্য সৃষ্টি করো না। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে আমিও তার আনুগত্যে চার রাকাতই পড়েছে, নামাজ যারা পড়েছে তাদের মাঝে আমিও অন্তর্ভুক্ত ছিলাম, আমিও চার রাকাতই পড়েছি, কিন্তু নামাজের পর আমি হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, তুমি এই চার রাকাতের মধ্য থেকে আমার সেই দু রাকাতই গ্রহণ করো যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা পড়তাম, বাকি দুই রাকাতকে আমার নামাজ মনে করবে না হে আল্লাহ। হযরত মুসলিম বলেন যে এটি কত বড় প্রেমিক সুলভ আচরণ যা আব্দুল্লাহ বিন মাসউদের মাঝে বিদ্যমান ছিল। চার রাকাত পড়েছেন ঠিকই, কিন্তু সেই পুণ্য তিনি লাভ করা পছন্দ করেননি, যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর পড়া দুই রাকাতের অতিরিক্ত। দোয়া করেন যে হে আল্লাহ তুমি দুই রাকাতে গ্রহণ করো, চার গ্রহণ করো না। মুক্তাদিরা খলিফা ভক্তের পেছনে চার রাকাতই পড়েছে এবং আনুগত্য করতে গিয়ে পড়েছেন, নামাজেরও পুণ্য লাভ করেছেন আর আনুগত্যেরও। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদের নিজস্ব এক দৃষ্টিভঙ্গি ছিল, তিনি বলেন আমি আনুগত্য করেছি কিন্তু একই সাথে খোদার দরবারে দোয়া করেন যে আমি ওর তার চেয়ে বেশি পুণ্য চাই না, যতটা মহানবী আমাদের সামনে নামাজ পড়ে আমাদের জন্য তা লাভে সহায়ক হয়েছেন। আর দোয়া করেন যে হে আল্লাহ দুই রাকাতেরই তুমি গ্রহণ করো। হযরত মুসলিম বলেন যে খেলাফতের আনুগত্যের কত উন্নত দৃষ্টান্ত বা আদর্শ এতে দেখা যায়। তিনি জানতেন না হযরত ওসমান কেন দুই রাকাতের পরিবর্তে চার রাকাত পড়েছেন, অথচ এই কারণটি এমন যেটিকে অনেকেই সঠিক আখ্যা দিয়ে থাকে। স্ত্রীর ঘরে গেলে তারা এটিকে সফর মনে করে না, স্ত্রীর ঘরে যখন যায় এটিকে সফর মনে করতো না, পিতামাতার ঘরে গেলে এটিকে সফর মনে করতো না। অতএব এই বিষয়টি সঠিক ছিল। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই সাবধানতা যে বাইরের মানুষ কোথাও প্রতারিত না হয়, ইসলামে কোনো বিপত্তি না দেখা দে, এটি তার উন্নত মানের তাকোয়ার প্রমাণ ছিল। হযরত ওসমানের বড় উন্নত মানের তাকোয়া এটি যে কোথাও মানুষ হোঁচট না খায়। কিন্তু হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তখন পর্যন্ত এই হেকমত বা প্রজ্ঞার বিষয়টি জানতেন না যে হযরত ওসমানের চার রাকাত পড়ার কারণ কি। কিন্তু তিনি এই কারণে নামাজ ছেড়ে দেননি, বরং নামাজও পড়েছেন আবার খেলাফতের আনুগত্য করেছেন। পরে আল্লাহর দরবারে এই কাকুতি এবং মিনতি করেন যে হে আল্লাহ আমার দু রাকাতেই যেন গৃহীত হয়, চার রাকাত যেন না হয়। এটি কত বড় আনুগত্য এবং মহানবী ইসলামের পদাঙ্ক অনুসরণের গভীর প্রেরণা ছিল যা তার মাঝে ছিল বিদ্যমান। এই কারণেই যদিও সাহাবিরা পুরো নিরক্ষর ছিলেন, বলা হয় পুরো মক্কায় মোট সাত ব্যক্তি ছিল যারা পড়ালেখা করতে জানত, কিন্তু এদের আনুগত্যের কারণে সারা পৃথিবীতে তারা ছেয়ে যান। এই আনুগত্যের কারণে তারা সেই মর্যাদা লাভ করেছেন বা তারা জয়যুক্ত হয়েছেন। এই বিশেষ গুরু কথাটি স্মরণ রাখা উচিত। আব্দুল্লাহ বিন মাসউদের কর্মে খলিফা ভক্তের আনুগত্য প্রকাশ পেয়েছে আর রসুল প্রেমের সুমহান মর্যাদাও প্রকাশিত হয়েছে। এই কারণেই রসুল করিম সাল্লাম বিভিন্ন সময়ে আব্দুল্লাহ বিন মাসউদের কর্মপন্থার প্রশংসা করেছেন। আর এটি সত্যিকার পন্থা বা উপায় নৈরাজ্য এড়ানোর, অতএব এটি সে আদর্শ যা সব আহমদীর জন্য আলোক বর্তিকা স্বরূপ। একবার রাতের বেলা হযরত ওমর এক কাফেলার সাথে সাক্ষাৎ করেন। রাতের কারণে কাফেলার সদস্যদের দেখা সম্ভব ছিল না। এই কাফেলায় হযরত আব্দুল্লাহ বিন মাসউদও অন্তর্ভুক্ত ছিলেন। হযরত ওমর এক ব্যক্তিকে কাফেলার লোকদের জিজ্ঞেস করার জন্য পাঠান যে তারা কোত্থেকে এসেছে। সে ব্যক্তির প্রশ্ন শুনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দেন, ফজল আমিক, অর্থাৎ অনেক দূরের পথ অতিক্রম করে এসেছি। এরপর জিজ্ঞেস করেন যে কোথায় যাচ্ছ, তিনি বলেন যে বাইতুল আতে, অর্থাৎ খানা কাবা যাচ্ছি। হযরত ওমর এটি জিজ্ঞেস করিয়েছেন এদের মাঝে কোনো আলেম আছে কিনা। আর এক ব্যক্তিকে হযরত ওমর বলেন যে এদেরকে ডেকে জিজ্ঞেস করা যে কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন এই কাফেলায়। তিনি সে ব্যক্তিকে হযরত ওমরের জিজ্ঞাসার উত্তরে, অর্থাৎ কোন আয়াত কোরআনে সবচেয়ে মহান, এর উত্তরে তিনি বলেন যে তা হল আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আয়াতুল কুরসি তিনি পাঠ করেন। এরপর জিজ্ঞেস করেন যে কোরআনের সবচেয়ে দৃঢ় এবং দ্ব্যর্থহীন আয়াত কোনটি। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন হাদিস অনুসারে সে আয়াতটি হল ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। হযরত ওমর সে ব্যক্তিকে বলেন, এটিও জিজ্ঞেস করে যে কোরআনের সবচেয়ে কম্প্রিহেন্সিভ বা সম্পূর্ণ আয়াত কোনটি, তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, ওমাই ইয়ামাল মিসকাল যারাতিন খাইরান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা। এরপর জিজ্ঞেস করেন যে কোরআনের সবচেয়ে ভীতিপ্রদ আয়াত কোনটি, আব্দুল্লাহ বিন মাসউদ আয়াত লাইসা বিআমানিয়াকুম ওয়ালা বিআমানিয়া আহলিল কিতাবে মাই ইয়ামাল সুআন ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। হযরত ওমর ফারুক বলেন যে এদের জিজ্ঞেস করো কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটি, তখন আব্দুল্লাহ বিন মাসউদ উত্তরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব কথা শোনার পর বলেন, তাদের জিজ্ঞেস করো যে তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন মাসউদ আছেন কি? কাফেলার সবাই বলে, কেন নয়, খোদার কসম আমাদের মাঝে তিনি রয়েছেন। উত্তরগুলো শুনে তার সম্পর্কে হযরত ওমর বলেন যে তিনি ফিকার জ্ঞানে সমৃদ্ধ। এসব কথা শুনে অবশ্য হযরত ওমর বুঝতে পেরেছিলেন আব্দুল্লাহ বিন মাসউদ এমন জ্ঞান সমৃদ্ধ উত্তর দিতে পারেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন যে বদরের যুদ্ধের দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের জিজ্ঞেস করেন যে এসব বন্দী সম্পর্কে তোমাদের কি মতামত। হযরত আবু বকর বলেন যে হে আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনার স্বজাতি এবং আপনার বংশের মানুষ, এদের ক্ষমা করে তাদের সাথে কোমল ব্যবহার করুন, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার তৌফিক দেবেন। এরপর হযরত ওমর বলেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা আপনাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে এবং কষ্ট দিয়েছে, আপনি তাদের শিরচ্ছেদ করুন। এরপর হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা এই মতামত ব্যক্ত করেন যে হে আল্লাহ রসুল, আপনি ঘন জঙ্গল সন্ধান করে তাদের জঙ্গলে প্রবিষ্ট করুন এবং আগুন লাগিয়ে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মতামত শুনেন কিন্তু কোনো সিদ্ধান্ত দেননি, তার তাবুতে তিনি ফিরে যান। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে মানুষ নিজেদের ভিতর বলা বলি আরম্ভ করে যে দেখা যাক কার কথার উপর আমল হয়। স্বল্পক্ষণ পর হুজুর সাল্লাম তাবুর বাইরে আসেন এবং বলেন, আল্লাহ তাআলা কিছু মানুষের হৃদয়কে এতটা কোমল করে দেন যে দুধের চেয়েও বেশি কোমল হয়ে যায়, আর অনেকের হৃদয়কে এত কঠোর করে দেন যে পাথরের চেয়েও বেশি কঠোর হয়ে যায়। হে আবু বকর, তোমার দৃষ্টান্ত হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তুল্য। তিনি বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাহু গফুরুর রহিম, যে আমার আনুগত্য করবে সে আমাদেরই একজন, আর যে আমার প্রতি অবাধ্য হয়, হে আল্লাহ তুমি অতীব ক্ষমাশীল এবং বারবার দয়াকারী। এছাড়া এটিও বলেছেন, হে আবু বকর, তোমার দৃষ্টান্ত হযরত ঈসার মতো, যিনি বলেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, অর্থাৎ যদি তুমি তাদের শাস্তি দাও তাহলে দিতেই পারো, কারণ তারা তোমার বান্দার, যদি ক্ষমা করো তাহলে নিশ্চয় তুমি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আর হযরত ওমরকে বলেন যে তোমার উদাহরণ হলেন হযরত নূহ আলাইহিস সালাম, অর্থাৎ নূহ আলাইহিস সালামের সাথে তোমাকে তুলনা করা যায়, যিনি বলেছিলেন যে রব্বে লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা, হে আমার প্রভু, পৃথিবীতে কাফেরদের কাউকে ছেড়ো না। আর হযরত ওমরকে এটিও বলেন, তোমার অবস্থা হযরত মূসা আলাইহিস সালামের মতো, যিনি বলেছিলেন, রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদিদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, হে আমাদের প্রভু, এদের ধন সম্পদ ধ্বংস করে দাও, এদের হৃদয়ে ত্রাস সঞ্চার করো, তারা যতক্ষণ বেদনাদায়ক শাস্তি না দেখবে ইমান আনবে না। এরপর মহানবী ইসলাম বলেন, তোমরা যেহেতু অভাবী তাই বন্দীদের প্রত্যেক বন্দী হয়তো ফিদিয়া আদায় করবে বা তার শিরচ্ছেদ করা হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিবেদন করলাম হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাহাল বিন বায়দাকে এই নির্দেশের ব্যতিক্রম আখ্যায়িত করা হোক, কেননা আমি তাকে ইসলাম সম্পর্কে ইতিবাচক কথা বলতে শুনেছি। এটি শুনে তিনি সাহ ইসলাম নীরব ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ বলেন যে সেদিন আকাশ থেকে আমার উপর পাথর বর্ষিত হওয়ার এমন ভয় হয় যতটা পূর্বে কখনো হয়নি। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে হলো ব্যতিক্রম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীরব থাকার অর্থ তিনি করেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টি, আর এ কারণে খোদা ভয় এবং খোদার শাস্তির ভয়ে তার অবস্থা শোচনীয় রূপ ধারণ করেছিল, তার খোদাভীতির চিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং রীতি অনুসারে হযরত ইবনে মাসুদ শুধু বৃহস্পতিবার মানুষকে ওয়াজ করতেন, যা খুবই সংক্ষিপ্ত এবং সম্পূর্ণ হতো। তার বর্ণনা এত আকর্ষণীয় এবং সুমিষ্ট হতো যে হযরত আব্দুল্লাহ বিন মিরদাস বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ যখন বক্তৃতা শেষ করতেন আমাদের বাসনা হতো যে তিনি যদি আরও কিছু বর্ণনা করতেন। সন্ধ্যার সময় এই ওয়াজে সচরাচর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর শুধু একটি সুনাদের হাদিস বর্ণনা করার সময় তার মহানবীর প্রতি আকর্ষণ এবং আগ্রহ আর রসুল প্রেমের দৃশ্যটা দর্শনীয় হতো। তার শিষ্য মসরুক বলেন, একদিন তিনি মহানবী ইসলামের একটি হাদিস আমাদের শোনান তিনি, যখন এই পর্যায়ে পৌঁছেন যে সামনে তো রসুল আল্লাহ অর্থাৎ আমি আল্লাহ রসুলকে শুনেছি, ভয়ের কারণে তার শরীর কাঁপতে থাকে, এমনকি তার কাপড়ে সেই কম্পন অনুভূত হয়। এরপর সাবধানতা বশত তিনি এটিও বলেন যে হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ বলে থাকবেন বা অনুরূপ শব্দ বলে থাকবেন হাদিস শোনানোর সময়। পরম সাবধানতা তিনি অবলম্বন করতেন। এটি সেই সতর্কবাণী এবং শাস্তির ভয় মনে হয় যার সম্পর্কে রসুল্লাহ বলেছেন যে যারা ভুল হাদিস শোনাবে তারা ধরা পড়বে। আরেকটি রওয়ায়েত বা হাদিস থেকে এই সাবধানতার ধারণা পাওয়া যায়। ওমর বিন মাইমুন বর্ণনা করেন যে আমি এক বছর আবদুল্লাহ বিন মাসুদের কাছে আনাগোনা করতাম, তিনি হাদিস শোনানোর ক্ষেত্রে পরম সাবধানতা অবলম্বন করতেন। একবার আমি দেখেছি কালা রসুল্লাহ সাল্লাহু আলাই সাল্লাম, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন শব্দ উচ্চারণ করার পর এক বিস্ময়কর উৎকণ্ঠা তার উপর ছেয়ে যায়, তার কপাল থেকে ঘাম ঝরা আরম্ভ হয়। এরপর বলেন যে এ ধরনের শব্দ বা এর সাথে সামঞ্জস্যপূর্ণ কথা হুজুর সাল্লাম বলেছেন। তার খোদাভীতির স্বরূপ দেখুন, তিনি বললেন যে আমি মৃত্যুর পর উত্থিত হতে চাই না, যেন হিসাব নিকাশ এড়াতে পারি। হযরত আব্দুল্লাহ বর্ণনা করেন, একবার হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রোগাক্রান্ত হন এবং যার পণ্যায় ভীতত্রস্ত ছিলেন। আমরা জিজ্ঞেস করলাম যে আপনাকে কোনো রোগে এতটা দুশ্চিন্তাগ্রস্ত দেখিনি যতটা এখন দেখছি। তিনি বলেন, এই রোগ আকস্মিকভাবে আমাকে আক্রান্ত করেছে, আমি সফরের জন্য এখনও নিজেকে প্রস্তুত পাই না, তাই আমি দুশ্চিন্তাগ্রস্ত। তার নিজের মৃত্যুর কথা বলতে গিয়ে তিনি বলেন, সেই দিনটি আমার জন্য সহজ হবে না, আমি চাই মৃত্যুর পর যেন উত্থিত না হই। ইবনে মাসুদের পক্ষ থেকে বর্ণিত হয়েছে তিনি এই তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছিলেন, আর তাতে বিসমিল্লাহির রহমানির রহিম লিপিবদ্ধ করেছেন। আজকাল সবাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখে। এর কথা এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণ ছিল তিনি সত্যিকার বুৎপত্তি রাখতেন খোদা তালার রহিম এবং রহমান শব্দের, তাই খোদার গুণাবলীর দোহাই দিয়ে তার নামে কথা আরম্ভ করেন। এই আশঙ্কায় যে ওসিয়তে এমন কোনো কথা যদি থাকে যা খোদার দৃষ্টিতে ধরা পড়ার যোগ্য হয়, শাস্তির কারণ হতে পারে, তাহলে খোদা যেন রহমান রহিম খোদা যেন তা থেকে রক্ষা করেন। হযরত আব্দুল্লাহ বিন মাসুদের অর্থনৈতিক অবস্থা আল্লাহর ফজলে এতটা ভালো হয়ে যায় যে শেষ বয়সে তিনি ভাতা নেয়া ছেড়ে দেন। সে দায়িত্বমুক্ত অবস্থায় যখন তার তরকা ছিল 90,000 দেরহাম। তিনি তার কাফন সম্পর্কে নসিহত করেন যে তা যেন শুভ্র এবং সাধারণ চাদরের হয়, আর এর মূল্য যেন 200 দেরহাম হয়। ইন্তেকালের পর ওসমানের মাজনের কবরের সাথে যেন তাকে সমাহিত করা হয়। যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে, হযরত ওসমান তার জানাজা পড়িয়েছেন জান্নাতুল বাকিতে, তিনি কবরস্থ হন। রাতের বেলা তাকে দাফন করা হয়েছে। একটি হাদিস অনুসারে আবদুল্লাহ বিন মাসুদের দাফনের পর সকালবেলা তাঁর কবরের পাশ দিয়ে একজন সাহাবি যান, তিনি দেখেন তাতে পানি ছেটানো ছিল। হয়তো কবরের মজবুতি বা দৃঢ়তার জন্য কেউ পানি ছিটিয়ে দিয়েছিল। আবুল আহফাস বর্ণনা করেন, হযরত আবদুল্লাহ বিন মাসুদের ইন্তেকালের পর আমি হযরত আবু মুসা এবং হযরত আবু মাসুদের কাছে উপস্থিত হই। তাদের উভয়ই পরস্পরকে বলেন যে ইবনে মাসুদ তার নিজের পর যাওয়ার পর অনুরূপ কোনো মানুষ রেখে গেছেন কি, তার মতো কোনো মানুষ আছে কি। তারা বলেন যে আমাদের পর হয়তো এমন মানুষ আসতে পারে, এখন আমরা এমন কাউকে দেখি না, আমাদের মাঝে এমন কেউ নেই, পরে হয়তো এমন কারো জন্ম হতে পারে। হযরত আমিন বিন হারাম বর্ণনা করেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবির বৈঠকে বসেছি। হযরত আবদুল্লাহ বিন মাসুদের চেয়ে বেশি দুনিয়ার প্রতি অনীহা এবং পরকালের প্রতি আকর্ষণ অন্য কারো মাঝে বেশি দেখিনি। দ্বিতীয় যে সাহাবির আজকের স্মৃতিচারণ করব তার নাম হল হযরত কুদামা বিন মাজউন। হযরত কুদামা বিন মাজউন হযরত ওসমান বিন মাজউনের ভাই, আর হযরত ওমরের বোন হযরত সাফিয়া ছিলেন তার স্ত্রী। হযরত কুদামা বিন মাজউনের একাধিক বিয়ে হয়েছিল। তার এক স্ত্রী হিন্দ বিনতে ওয়ালিদ ছিলেন, যার ঘরে ওমর এবং ফাতেমার জন্ম হয়। এক স্ত্রী ফাতেমা বিনতে আবু সুফিয়ান, যার ঘরে তার কন্যা আয়েশার জন্ম হয়। অনুরূপভাবে উম্মে ওয়ালাদের ওরসে হাফসা এবং হযরত সাফিয়া বিনতে খাত্তাব এর ঘরে হযরত আবদুল্লাহর জন্ম হয়। ইসলাম গ্রহণের সময় তার বয়স ছিল 19 বছর। বলা যায় যৌবনেই, একান্ত যৌবনেই তিনি ইসলাম গ্রহণ করেন। মদিনায় হিজরতের সময় তার পুরো বংশ মক্কায় নিজেদের ঘর সম্পূর্ণ খালি ছেড়ে মদিনায় চলে যায়। মদিনায় হযরত আবদুল্লাহ বিন সালামা আজলানি এই বংশের আতিথ্য করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, তিনি হযরত কুদামা এবং তার ভাইদের স্থায়ী বসবাসের জন্য তাদের জমি দান করেন বা ভূমিখণ্ড প্রদান করেন। হযরত কুদামা প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। উভয় হিজরত অর্থাৎ ইথিওপিয়া বা মদিনায় হিজরতে অন্তর্ভুক্ত ছিলেন। বদর এবং উহুদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণের সৌভাগ্য হয়। হযরত ওসমান বিন মাজউনের যখন মৃত্যু হয়, তিনি তার পেছনে কন্যা রেখে যান, যার সম্পর্কে তার ভাই হযরত কুদামাকে তাকিদপূর্ণ নসিহত করেন। হযরত আবদুল্লাহ বিন ওমর তার সম্পর্কে বলেন, হযরত ওসমান বিন মাজউন এবং হযরত কুদামা উভয় আমার মামা ছিলেন। আমি হযরত কুদামার কাছে যাই, তাকে অনুরোধ করি যে হযরত ওসমান বিন মাজউনের কন্যাকে আমার কাছে বিয়ে দিন। কথা পাকাপাকি হয়ে যায়, বিয়ে হয়ে যায়। মুগীরা বিন শোবা সেই মেয়ের মায়ের কাছে যান এবং অর্থ সম্পদের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেন, আর মেয়ের মতামতও তার মায়ের পক্ষেই ছিল। আর একটা প্রস্তাব আসে, মেয়ের মা এবং মেয়ের নিজের আকর্ষণ এই জায়গাতেই ছিল বিয়ের বিষয়টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থাপিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুদামাকে ডেকে পাঠান এবং তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করেন বা প্রশ্ন করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, হে আল্লাহর রাসূল, এই আমার ভাইয়ের মেয়ে বা ভাতিজি, তার বিয়ের বিষয়ে আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। আমার ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি, ভাই ইন্তেকাল করেছেন, আমি তার বিয়ের জন্য যা সর্বোত্তম হয় তাই করব। আমি যেখানে মত দিয়েছি ভালো মনে করেই দিয়েছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে এই মেয়ে ইয়াতিম, তার বিয়ে তার ইচ্ছা অনুসারে হবে, তার তার পিতা নেই। তুমি হয়তো সর্বোত্তম প্রস্তাব দিয়ে থাকবে, কিন্তু মেয়ের মতামত জিজ্ঞেস করো, মেয়ে যেখানে মত দেবে সেখানেই বিয়ে হবে। অতএব তিনি সাল্লাল্লাহু ইসলাম এরপর সিদ্ধান্ত করেন। মনকারী বলেন যে তিনি প্রথমে নিজেই প্রস্তাব পাঠিয়েছিলেন, তার ভাতিজি ছিলেন, কিন্তু আমার কথা না মেনে মুগিরার কাছে তাকে বিয়ে দেন, অর্থাৎ মা এবং মেয়ে যেখানে পছন্দ করতেন সেখানে বিয়ে হয়। এই হলো মেয়ের ব্যক্তি স্বাধীনতা বা মহিলার বা নারীদের ব্যক্তি স্বাধীনতা যা রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন। এতিমের বিষয় বিষয়ে যত্নবান হওয়ার নির্দেশ দিয়েছেন, পিতার ছায়া নেই তার শিরে, কোথাও মেয়ের উপর অত্যাচার না হয়ে যায়, তাই মেয়ের মতামত অবশ্যই গুরুত্ব পাওয়া উচিত। হযরত কুদামা 36 হিজরিতে 68 বছর বয়সে ইন্তেকাল করেন। ধর্মের এই জ্ঞান ও বুৎপত্তি, আনুগত্য এবং বিশ্বস্ততার প্রকৃত আদর্শ এবং রসুল প্রেমের উন্নত মান, এইসব সাহাবীর পদাঙ্ক অনুসরণে আমাদেরকেও অর্জনের, অবলম্বনের এবং এর উপর প্রতিষ্ঠিত হওয়ার এবং সকল প্রকার নৈরাজ্য থেকে দূরে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের পর আমি দুজনের গায়েবানা জানাজা পড়াব। প্রথমটি শ্রদ্ধেয়া আব্দুল হাফিজ ভাট্টি সাহেবের, যিনি করাচির মাহমুদ ভাট্টি সাহেবের স্ত্রী। ইনি লাজনা মাল্লা করাচির দীর্ঘকাল প্রেসিডেন্ট ছিলেন। 27 সেপ্টেম্বর 93 বছর বয়সে তিনি ইহধাম ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতার নাম ডক্টর গোলাম আলী। তার পিতা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তার পিতা সেনাবাহিনীতে ডাক্তার হওয়ার সুবাদে প্রায় সময় বিভিন্ন শহরে বসবাস করতেন, তার বদলি হতো, যেখানে থাকতেন ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতেন। মসীহ মওউদ ইসলামের সাহাবীদের এটি বিস্ময়কর রীতি ছিল, যেখানে থাকতেন সেখানে ধর্মীয় পরিবেশ সৃষ্টি করতেন। কয়েক মাসের তবলিগেই তার প্রভাবাধীন মানুষ আহমদি হয়ে যেত, এরপর সেখানে জামাত প্রতিষ্ঠা করে ঘরকেই ডাক্তার সাহেব জামাতি কার্যক্রমের কেন্দ্রে রূপান্তরিত করতেন। এভাবে অনেক জামাত তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি চাইতেন যে তার পরিবার পরিজন কাদিয়ানের ধর্মীয় পরিবেশে বসবাস করুক, তাই পরিবারকে কাদিয়ানে রেখেছেন। আব্দুল হাফিজ সাহেবের মাও সারাটি জীবন জামাতের জন্য উৎসর্গ করে রেখেছিলেন। 1936 থেকে কাদিয়ানের ধর্মীয় পরিবেশে বসবাস করেন। আব্দুল হাফিজ ভাট্টি সাহেবা কাদিয়ানে ম্যাট্রিক পাশের পর দিনিয়াত ক্লাসে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। সেই যুগে হযরত মুসলিম ওদের দরসুল কোরআনের রীতিমতো অংশগ্রহণ করেন। বোঝার বয়সে পৌঁছার পর থেকে জামাতের খেদমত করার তৌফিক পেয়েছেন। তার খালাতো ভাই মামুন ভাট্টি সাহেবের সাথে তার বিয়ে হয়। এই সম্পর্কের পিছনে একটা দীর্ঘ ঘটনা রয়েছে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন যে আমি দিব্য দর্শনে দেখেছি যে মেয়ের মা আমাকে একটা চিঠি পাঠিয়েছে মেয়ের হাতে, আর এক জায়গায় বিয়ে সম্পর্কে প্রশ্ন করেছে এবং নাম বলেছে। কিছুক্ষণ পর সেই মেয়ে আসে, পত্র আসে, সেসব কথা যেভাবে কাশফে দেখেন তেমনই ঘটেছে। হুজুর এই প্রস্তাবে নিজের মত দেন, বলেন যে এই পুরো দৃশ্য কিছুক্ষণ পূর্বেই দিব্য দর্শনে দেখেছে, দেখার স্বল্পক্ষণ পরেই হুবহু সেভাবে ঘটেছে যেভাবে তিনি কাশফে দেখেন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব সম্পর্কে ইতিবাচক মত দেন। 1948 সনে বিয়ের পর করাচিতে বসতি স্থাপনের সাথেই করাচিতে লাজনা ইমামুল্লাহর দায়িত্ব পালন আরম্ভ হয়। একই সাথে নিজের পড়ালেখা অব্যাহত রাখেন। 1972 যখন তার বয়স অনেক হয়ে যায়, সিন্ধু বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষায় এমএ করেন আর ফার্স্ট ক্লাস পেয়েছেন। 1975 সনে তার স্বামী চাকরির উদ্দেশ্যে আফ্রিকায় স্থানান্তরিত হন। তিনিও বিভিন্ন সময়ে আফ্রিকা যাওয়া আসা করতে থাকেন। পশ্চিম আফ্রিকার লাইবেরিয়ায় ন্যাশনাল সদর হিসাবে কাজ করেছেন লাজনার। যুদ্ধের কারণে দেশ ছাড়তে হয় আর করাচি স্থানান্তরিত হন। তারিকজিদের 5,000 মুজাহিদিনদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। 1991 সনে তিনি জেলার নায়েব সদর এবং সেক্রেটারি তালিম হিসাবে নির্বাচিত হন কেন্দ্রীয় লাজনা মাল্লার পক্ষ থেকে। 15 বছরের সেবার স্বীকৃতি স্বরূপ সালসালা জুবলি সমাজে সনদ প্রদান করা হয় তা তিনিও লাভ করেছেন। 1997 থেকে 2018 সনের মে পর্যন্ত করাচি জেলার লাজনার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে। করাচি অনেক বড় একটি শহর। এই শহরের সর্বত্র তিনি অনেক সফর করেছেন, বিভিন্ন বিভাগের মিটিং করেছেন, ব্যবস্থাপনার দিক থেকে লাজনা মাল্লাকে দৃঢ় করেছেন। 1948 থেকে 2018 পর্যন্ত প্রায় 70 বছর পর্যন্ত বিস্তৃত তার সেবার গণ্ডি। এখন করাচি জেলার লাজনার প্রেসিডেন্ট আমতুর নূর সাহেবা বলছেন, 70 বছরে তিনি জামাতকে প্রভূত সেবা দিয়েছেন। তার হৃদয় ছিল অত্যন্ত কোমল, হাসি মুখে অন্যদের সাথে সাক্ষাৎ করতেন, নিচু কণ্ঠে কথা বোঝারও তার প্রকৃতির অংশ ছিল, সময়ানুবর্তিতা তার নীতি ছিল। যে কাজের দায়িত্বই নিতেন তাৎক্ষণিকভাবে তার ডায়েরিতে নোট করে নিতেন যে কোথাও ভুলে না যান। এরপর কাজ হওয়ার পরও সংশ্লিষ্ট বিভাগকে তাৎক্ষণিকভাবে ফোন করে জানাতেন। কেন্দ্র থেকে যেই বার্তা বা পয়গাম আসত তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে জানানোর চেষ্টা করতেন, অফিস খোলার অপেক্ষা করতেন না। সবসময় বিশ্বস্ততার সাথে নিজের কাজও করেছেন, খেলাফতের প্রতি পূর্ণ বিশ্বস্ততা এবং আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমতুল বারী নাসের সাহেবও তার সাথে কাজ করেছেন এবং লিখেছেন, খুবই স্নেহ এবং ভালোবাসার সাথে কাজ নিতেন। কর্মকর্তা হওয়ার কোনো বড়াই ছিল না। তার যুগে করাচির পক্ষ থেকে 50টি বই প্রকাশ করা হয়েছে। মোসেফ ইসলামের ফার্সি রচনার সংকলন করাচি লাজনা তার তত্ত্বাবধানে প্রকাশের সৌভাগ্য পেয়েছে। খুবই ধৈর্যশীলা এবং সহনশীলা ছিলেন। বারিশারা বলছেন যে আমার মতে তার সবচেয়ে বড় গুণ ছিল ধৈর্য এবং সহনশীলতা। বিষয়ের গভীর অবগাহনের দক্ষতা রাখতেন, বিশেষ করে পারিবারিক ঝগড়ার ক্ষেত্রে উভয়পক্ষকে বোঝানোর চেষ্টা করতেন আর চেষ্টা করতেন না বিষয়ে সুরাহা হয়ে যায়। আজকাল আমাদের জামাতে এই সমস্যায় রয়েছে, পারিবারিক ঝগড়া বিবাদ অনেক বেড়ে গেছে। আল্লাহ তালা উভয় পক্ষকে বিবেক বুদ্ধি দেন যেন তারা নিজেদের মাঝে বিষয়ে মীমাংসা করতে পারে, আর অতদারদের বিবেক বুদ্ধি দিন তারা যেন এইসব মীমাংসার ক্ষেত্রে সত্যিকার ভূমিকা পালন করতে পারে। তার পুত্রবধূ লেখেন যে আমরা পুত্রবধূদের তিনি কন্যার মতো রেখেছেন, আমরা নির্দ্বিধায় তার সাথে আমাদের সমস্যাদি নিয়ে আলাপ আলোচনা করতে পারতাম বা করে নিতাম। অনুরূপভাবে করাচি লাজনা জেনারেল সেক্রেটারি সাহেবা লিখছেন, অফিস চালাতে গিয়ে সমানভাবে আমাদের সাথে কাজ করতেন, দিক নির্দেশনা দিতেন। তার পুত্রবধূ আবার লিখছেন, কোরআন পড়ানোর প্রতি বিশেষ মনোযোগ ছিল, তার পৌত্র পৌত্রীদের কোরআন পড়িয়েছেন, ধর্মীয় শিক্ষায় তাদের সজ্জিত করেছেন, চাকর বাকরদের সাথে গরিবদের সাথে ভালো ব্যবহার করতেন, বরং তাদের এতেকালের পর তাদের পরিবার পরিজনেরও দেখাশোনা করতেন এবং তাদের প্রতি নিজের দায়িত্ব পালনের চেষ্টা করতেন। আল্লাহ তালা তার প্রতি মাগফিরাত করুন, করুণা করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। দ্বিতীয় জানাজা আদনান ওয়েন্ডেনব্রুক সাহেবের, যিনি বেলজিয়ামের ওমুরে খারেজার ন্যাশনাল সেক্রেটারি ছিলেন। 29 সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা রেজওয়ান ওয়েন্ডেনব্রুক সাহেব বেলজিয়াম জামাতের প্রথম বেলজ আহমদি ছিলেন, যিনি 60-এর দশকে বয়াত করেছিলেন। আদনান সাহেব পিতার কারণে আহমদীয়ত গ্রহণ করেননি, বরং তিনি গবেষণা করেছেন। তিনি বলেন, আমি গবেষণা করতে চাই নিজেই, আর 1994 সনে তিনি বয়াত করেন। আহমদীয়ত গ্রহণের পর আদনান সাহেব খুবই কর্মঠ এবং সক্রিয় হয়ে যান। তাবলিগের ময়দানে বিশেষ করে অনেক অগ্রগামী ছিলেন। 1998 সনে একবার তবলিগি অধিবেশনে, বেলজিয়ামের তবলিগি অধিবেশনে খলিফাতুল মসীহ রাবে রাহিমুল্লাহ তার কথা বলতে গিয়ে উপস্থিত লোকদেরকে বলেন, আমার কাছে এমন একজন অনুবাদক রয়েছেন যিনি ইংরেজি থেকে ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করতে পারেন, আবার ডাচ ভাষায় অনুবাদ করতে পারেন। আল্লাহ তাআলার ফজলে অধিকাংশ বৈঠকে তিনি সাহায্যকারী ছিলেন। বেলজিয়াম জামাতের আমির ডক্টর ইদ্রিস সাহেব বলছেন, ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি, আল্লাহর ফজলে আরোগ্য লাভ হওয়া আরম্ভ হয় তিনি পুনরায় মসজিদ বা মিশন হাউস আসা আরম্ভ করে দেন। আর সবসময় বলতেন, আল্লাহ তাআলার কৃপা এটি যে কারণে আমি ভালো, কেননা অন্য যত রোগী এ রোগে আক্রান্ত ছিল তাদের প্রায় সকলেই ইন্তেকাল করেছে। শুরু থেকে বেলজিয়াম পাবলিক রিলেশন টিমের সদস্য ছিলেন। 2016 সনে পরবর্তীতে হুজুর বলছেন যে আমি তাকে ওমুরে খারেজার ন্যাশনাল সেক্রেটারি নিযুক্ত করি। খুব অত্যন্ত সক্রিয়ভাবে তিনি দায়িত্ব পালন করতে থাকেন। জামাতকে সরকারি পর্যায়ে পরিচিত করার ক্ষেত্রে তার অনেক বড় ভূমিকা ছিল। অসুস্থতা সত্ত্বেও আমির সাহেব লিখছেন যে আমার সাথে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যেতেন, আর ওমুরে খারেজার বরাতে চিঠিপত্রের আদান প্রদান হতো। অসুস্থতা সত্ত্বেও হাসপাতাল থেকেও চিঠিপত্র আদান প্রদান করতেন। বেলজিয়ামের অনুবাদ ডেস্কেরও ইনচার্জ ছিলেন। অনেক দক্ষতার সাথে কিছু বইয়ের অনুবাদ করেছেন। খুতবার ডাচ অনুবাদের ফাইনাল রিভিউ করতেন। সব প্রেস রিলিজ ডাচ অনুবাদ তিনি দেখে দিতেন, রিভিউ করতেন। ইনি আরও লিখছেন যে আমার বিভিন্ন সফরে আদনান সাহেব বলতেন যে এই রোগ আমার জন্য রহমত প্রমাণিত হয়েছে, কেননা এই যুগে মুসলিমদের বই পুস্তক এবং জামাতি সাহিত্য পড়ার তৌফিক হয়েছে। আল্লাহ তাআলার পবিত্র সত্তায় আমার ঈমান অনেকটা উন্নতি করেছে। রোগের রোগাক্রান্ত অবস্থায় আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট ছিলেন। শেষ দিনগুলোতে বড় ভাইকে নসিহত করেন, তুমি জাগতিকতা কম করে জামাতকে সময় দাও। আমির সাহেব বলছেন যে আমাকে বলতেন, আমার ভাই ওমুরে খারেজা বিভাগে অনেক উপকারী প্রমাণিত হতে পারে, এই প্রেক্ষাপটে তার কাছ থেকে কাজ দিন। তার মা বলেন, তাঁদের বংশে আহমদীয়ত এসেছে আদনান সাহেবের পিতার মাধ্যমে, যিনি 7 বছর ইরাকে অবস্থান করেন, যেখানে কোরআন পড়ার তার সৌভাগ্য হয়েছে, সেখানে ইসলাম গ্রহণ করেন তিনি। যখন হল্যান্ড আসেন, ইমাম বশির সাহেবের সাথে তার সাক্ষাৎ হয়। তাঁর তবলিগের ফলশ্রুতিতে তিনি আহমদীয়ত ভুক্ত হন। খলিফাতুল মসিহ রাবের সাথে যখন বেলজিয়ামে তার সাক্ষাৎ হয়, তিনি বলেন, আমার জন্য দোয়া করুন আল্লাহ তাআলা, যেন আমাকে সবসময় অবিচল রাখেন সত্যের উপর। আদনান সাহেবের মা বলেন, তার পিতার ইহজাগতিক জিনিসপত্রের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তার সন্তান আদনানও পিতার পদাঙ্ক অনুসরণকারী নামাজি, জামাতের সেবক, খেলাফতের প্রতি বিশ্বস্ত তথা সম্পর্ক রক্ষাকারী। প্রত্যেক সপ্তাহে নিজে খুতবা জামা শুনতেন এবং সন্তানদেরকে শোনাতেন। জামাতের সেবার জন্য সবসময় প্রস্তুত থাকতেন তিনি। খেলাফতের সাথে তার খুবই আকর্ষণীয় এবং ভালো সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তাকে রহমতে সিক্ত করুন। জামাতকে এমন নিবেদিত প্রাণ কর্মী দেওয়া অব্যাহত রাখুন। তার শোক সন্তপ্ত পরিবারে তার স্ত্রী ছাড়াও এক পুত্র এবং কন্যা রয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখুন, ইমানের দৃঢ়তা দান করুন, পিতার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন।
Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.